నమో విష్ణుపాదాయ కృష్ణప్రస్థాయ భూతలే శ్రీమతే భక్తి సిద్ధాంత సరస్వతీ విగ్రహాయ నమస్తే నమస్తే గౌరవాణి శ్రీమత్రయ దినకారిణి రూపాంగ విరుద్ధా సిద్ధాంత సంతహారిణి నమో మహావదన్యాయ కృష్ణ ప్రేమ ప్రదాయతి కృష్ణాయ కృష్ణ చైతన్య నమని గౌరవస్తు హే కృష్ణ కరుణా సింధో దీనబంధో జగత్పతి లోకేశ గోపికాపంచో రాధపంచో వృషభానుసుతే దేవీ ప్రణమామి బ్రహ్మాయై తిరుగద్వై ప్రియాయై కేశవస్య చ కృష్ణ భక్తి ప్రదే దేవీ శుక్తవత్తే నమో నమః నారాయణ నమస్కృత్య నరం చైవ నరోత్తమం దేవీ సరస్వతీ వ్యాసం తతో జగద్గురే మంచాకల్పతరుద్ధస్య కృపాసింధుభ్యైవ చ పతితానాం పావనేభ్యో వైష్ణవేభ్యో నమో నమః హరి కృష్ణ 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 హరి 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 రామ 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 హరి హరి జగద్గురు భక్త సిద్ధాంత సరస్వతి గోస్వామి ప్రభుపాది అష్ట పంచాశత్తమ ప్రభుపాద బాధ్యురవతి జగద్గురు శ్రీ సరస్వతి ప్రభుపాద ఈ జగతి ఇచ్చిన జపం সেই সময় দেশের অবস্থা সামাজিক দুরবস্থা ধর্মীয় পরিবেশ ইত্যাদি নিয়ে কিছু আলোচনা করার প্রয়োজন সাধু মহাপুরুষগণ নিত্য সিদ্ধ মহাত্মাগণ এই জগতে আসেন ঈশ্বর প্রেরিত সেইভাবে সেবা সরস্বতী প্রভুপাদ এই জগতে এসেছিলেন তার আবির্ভাবের স্থান ছিল শ্রী পুরুষোত্তম ধাম শ্রীক্ষেত্র যখন তিনি এই জগতে শুভারম্ভ করেন তারিখটা ছিল 6 ফেব্রুয়ারি 1874 সাল। সাধু মহাজনদের এই জগতে আসা ও যাওয়া যাকে বলা হয় আবির্ভাব ও তিরোভাব এই দুটো একই কারণে ঘটে। তারা জগতের কল্যাণের জন্য এই জগতে আসেন, আবার যখন চলে যান তখনও জগতের কল্যাণ বিধান করেন তারা। আবির্ভাব তিরোভাবে তাদের সমানভাবে শিক্ষা জগতে প্রচারিত। সরস্বতী প্রভুপাদ তিনি শাস্ত্রের যে বাণী ঝুট করে পুরুষোত্তমা এই বাণীর সার্থকতা করে শ্রী শ্রী শ্রীক্ষেত্র ধামে আবির্ভূত হয়েছিলেন। বাল্যকালেই তার মহাপুরুষ লক্ষণ সব দেখা গিয়েছিল। আপনারা জানেন বা না জানেন শুনে রাখুন, সরস্বতী ঠাকুর যখন আবির্ভূত হয়েছিলেন সেই সময় তার স্ত্রী অঙ্গে পৈত জড়ানো ছিল উপবীত। সাধারণ শিশুর বেলায় বোধহয় এটা হয় না, কিন্তু সরস্বতী ঠাকুরের বেলায় এটা রথ যাচ্ছে, তাঁরই আবির্ভাব করি বড়দার পুরীর রাস্তা দিয়ে রথ চলছে, রথ গিয়ে সেখানে দাঁড়িয়ে গেল। রথ আর কিছুতেই চলে না, হাতি লাগানো হলো রথকে টানবার জন্য, কিন্তু রথ কিছুতেই নড়ল না। আর এই সরস্বতী প্রভুপাদটি তার মাতা পিতা যখন ক্রোড়ে করে জগন্নাথ দেবের রথের সামনে এসেছেন, দর্শন দেওয়ার পরই জগন্নাথের পূজা দেওয়ার পরই রথ আপনার থেকেই চলতে লাগে। এসব ঘটনাগুলো সেই সময়কার যারা সাধু সজ্জন সবাই লক্ষ্য করেছেন। সাধু সজ্জন মানে বিশেষ কিছু সদ্গুণ থাকে, যে সদ্গুণ এই মরজগতে মানুষের মধ্যে দেখা যায় না। এ সম্বন্ধে শাস্ত্রে বহু জায়গায় বহু কথা বলা আছে। শ্রীমদ ভাগবত বর্ণনা করছেন সাধু সজ্জনগণের স্বাভাবিক সদ্গুণ কম করে সাদবিদ্যা, কৃপালু অকৃতদ্রোহ সত্যকার সম নির্দোষ বদানীয় মৃদু শুচি অপিঞ্চন সর্বোপকারক শান্ত প্রসিকরণ অকাম নিরীহ ক্ষীর দিগ্দর্শগুণ নিতভূত অপ্রমত্ত মানব অমানি। এই করে সাদবিদ্যা সদ্গুণ বা লক্ষণ সাধু সন্তের মধ্যে দেখা যায়। সরস্বতী প্রভুবাদের মধ্যে এই সব সদ্গুণগুলি বিরাজিত ছিল। এই সাদবৃত্তি লক্ষণের মধ্যে একটা হল প্রধান লক্ষণ কৃষ্ণীকরণ, ভগবানের প্রতি যে বিশ্বাস, তার প্রতি যে নির্ভরতা, এমন নির্ভরতা সাধারণ ব্যক্তির মধ্যে দেখতে পাওয়া যায় না। কেউ ভক্তকে মানেন ভগবানকে মানেন না, কেউ ভগবানকে মানেন ভক্তকে মানেন না, বিভিন্ন ধরনের অধিকার নিয়ে এই জগতের মানুষ বসে আছে। কিন্তু যারা সাধন ভজন প্রয়াসী ব্যক্তি তাদের মধ্যে কিছু বিশেষ বিধিনিষেধ দেখতে পাওয়া যায়। যে বিধিনিষেধ শাস্ত্রে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে, মুক্তসিদ্ধ মহাত্মা ইচ্ছা করলে তারা জগতের যত বিধিনিষেধ আছে সব বিধিনিষেধকে তারা উল্লঙ্ঘন করতে পারে, সে ক্ষমতা তাদের আছে। তথাপি বাস্তব ক্ষেত্রে তারা নিম্নাধিকারীগণকে শিক্ষা দেওয়ার জন্য শাস্ত্রীয় বিধিনিষেধগুলো অম্লান বদনে পালন করেন শিক্ষার জন্য। গীতায় বলছেন কৃষ্ণ, উপরওয়ালা ব্যক্তিগণ তারা যে নীতি আদর্শ পালন করে চলেন স্থাপন করেন, ততদিন ব্যক্তিগণ সেটাকে মেনে নেন। কথাটা বলা হচ্ছে তাদের কাছে বিশেষভাবে প্রকাশিত। সাধু মহাজন যে অধিকারে উন্নতাধিকারে অবস্থিত সেই অধিকারের থেকে যদি তারা তাদের বক্তব্য রাখেন সাধারণের বোধগম্য হয় না। তাই তাদের অধিকার থেকে সরে এসে বাচ্চা শিশুজনকে যেমন বোঝাতে হয় সেইভাবেই তারা জগতে পরমাসত্য বাস্তবের ক্ষেত্রে প্রকাশ করে। জগৎগুলি সংস্কৃতি সেইভাবে ক্ষেত্রে এরকম দেখা গেছে অসাধারণ প্রতিভা, অসাধারণ ক্ষমতা এই সরস্বতী প্রয়োগের মধ্যে ছিল। অতি বাল্যকাল যখন তার 7-8 বছর বয়স, তখন তার পিতা ভক্তজনের সাথে তিনি তাকে শ্রী হরিনাম প্রদান করলেন, নৃসিংহনাম প্রদান করলেন, তাদের 181 নম্বর মানুষতলা সুযোগ বাড়ি যখন ভিত্তি খনন হয় সেই সময় বরাহ মূর্তি সেখান থেকে পাওয়া যায়। সেই বরাহ দেবে ভুল বললাম কূর্ণমূর্তি, সেই কূর্ণমূর্তি সেবা পূজা এবং মন্ত্রাদিও তাকে দেওয়া হয়। 8 বছরের শিশু সেইভাবেই নিয়মিতভাবে এই হরিনাম করে যাচ্ছেন, নিয়মিতভাবে তিনি কর্মদেবের এবং নৃসিংহদেবের পূজা অর্চন করে যাচ্ছেন। সাধারণ শিশুকে সম্ভব না এটা। 9-10 বছর বয়স যখন হচ্ছে তখন তিনি শ্রীরামপুর মিশনারি কলেজে পড়তে যান। তিনি এমন একটা লেখক প্রণালী আবিষ্কার করেছিলেন যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। বিক্রান্তি বা বাইকান্ত বলে একটা লেখক প্রণালী তিনি আবিষ্কার করেছিলেন। কলেজে তিনি অধ্যয়ন করেছেন, সংস্কৃত কলেজে তিনি অধ্যয়ন করেছেন যখন মাত্র 10-12 বছরের শিশু। সে সময় তিনি জ্যোতিষশাস্ত্র আলোচনা করতে আরম্ভ করেন। আপনারা শুনলে অবাক হবেন, বর্তমানে আমাদের এই বাংলাদেশে বাংলায় যে পঞ্চাঙ্গ পঞ্জিকা আছে, ডাইরেক্টরি পঞ্জিকা, তার ভিতরে সব থেকে নাম করা পঞ্জিকাকার হচ্ছেন পিএম বাক্স। এই পিএম বাক্সি ছিলেন কিনা সরস্বতী প্রহ্লাদের জ্যোতিষের ছাত্র। ক্যালকাটা ইউনিভার্সিটি যিনি স্থাপন করেছিলেন সে লর্ড লিটনের আমলে, সেই আশুতোষ মুখোপাধ্যায় মহাশয় সরস্বতী প্রহ্লাদের জ্যোতিষের ছাত্র ছিলেন, নাম করা লোকজন। তাহলে কেমন যদি শিখিয়েছিলেন ওই বাচ্চা বয়সে? সেই সময় তার দুটিতের বহু গ্রন্থ লেখা হয়ে গেছে, যেগুলো প্রকাশিত হয়েছিল, এখনো সেগুলো আছে। জ্যোতিষ সপ্তম, সূর্য সিদ্ধান্ত ইত্যাদি জ্যোতিষের গ্রন্থ সব এই সময় প্রকাশিত হয়েছিল। অতি অল্প বয়সেই তিনি কলেজের পড়াশোনা শেষ করেন, কিন্তু এসব করে সমানষ্ট করতে আমি আসি নাই, এই হলো তার চিন্তা। ক্যালকাটা ইউনিভার্সিটিতে জ্যোতিষের চেয়ারখানা ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী বিপ্লবাদের জন্য রিজার্ভ ছিল কয়েক বছর, কিন্তু তিনি তো ওটা গ্রহণ করেননি। তিনি বলেছিলেন, আমি এই গ্রহ তারা নক্ষত্র এই গুণবার জন্য আমি আসি, আমার অনেক বড় কাজ দায়িত্ব রয়েছে। এগুলো হলো এই বিজ্ঞান জগতের ব্যাপার। সেই সরস্বতী প্রভুপাদ ক্রমশ ক্রমশ দেখলেন ধর্ম জগতে মহাবীর সিং ফাইল বাউল পাত্তা ভাজা ইত্যাদি সব অপসম্প্রদায় শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পর মহাপ্রভুর বিরুদ্ধ কথাই বলতে লাগলো তারা। মহাপ্রভুর নামে বিরুদ্ধে সর্বনাশ ধর্ম জগৎ শেষ হয়ে যাচ্ছে, তাই তার বিরুদ্ধে যেমন তার উপরওয়ালা ভক্তিবিনোদ ঠাকুর তিনি যেমন সেসব বিষয়ে খণ্ডন করেছেন, মায়াবাদ নির্বিশেষবাদ যেমন খণ্ডন করেছেন, ঠিক পাশাপাশি এগুলোরও তিনি সববাদ প্রতিবাদ করেছেন। সেই সমাজ ছিল অত্যন্ত নাস্তিকবাদের সমাজ, জীবাবাদী তাদের খুব তারা খুব জোরদার। অহং ব্রহ্মাস্মি আমি ভগবান এই দলে খুব প্রাদুর্ভাব, ধর্মতত্ত্ব সেই বুঝছিলেন না, উল্টো পাল্টা কথাই বলে যাচ্ছেন। প্রাকৃত সহজীয়গণ তারা ধর্মের বিরুদ্ধ কথাই বলছে ধর্মের নামে, অবস্থাটা এইরকম ছিল। সেই সময় তার স্তরে সমস্ত বাদ প্রতিবাদ করে বিশুদ্ধ সিদ্ধান্ত স্থাপন করেছিলেন সরস্বতী প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর। প্রথমে তিনি আরম্ভ করেছিলেন এবং সরস্বতী প্রভুপাদ সেই কার্যে পূর্ণতা সম্পাদন করেছেন। তিনি সমগ্র ভারতবর্ষে এবং ভারতের বাইরেও লন্ডন বার্লিনেও গৌরী মঠের শাখা প্রচার কেন্দ্র স্থাপন করেছেন, কম করে 64টি। তার সময় দৈব বর্ণাশ্রম ধর্ম বিশেষভাবে সংস্থাপিত হয়। জগতে যে প্রাকৃত বর্ণাশ্রমের বিচার চলছিল তার বিরুদ্ধে সরস্বতী প্রভুপাদ জেহাদ ঘোষণা করেছেন, বলছেন এটা আসুরিক বর্ণাশ্রম, ঠিক নয়, বর্ণীয় ঠিক নেই, আশ্রমীয় ঠিক নেই। শুদ্ধ বর্ণাশ্রম ধর্ম তিনি বিশেষভাবে প্রতিষ্ঠা করেন। একটা নূতন জিনিস যেটা বৈদিক সমাজে ছিল সাধারণ মানুষরা ভুলেই গিয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষ্ঠিত সেই বিষয়টা সরস্বতী প্রভুপাদ তিনি স্থাপন করেছেন। বৈদিক ত্রিদণ্ড সন্ন্যাস, অষ্টোত্তর শতনামী সন্ন্যাস, এটা তার বিশেষ আবিষ্কার। সাধারণ মানুষ বোঝে না ওসব কোথায় কোন শাস্ত্রে লেখা আছে, কলিতে সন্ন্যাস নেই। সুতরাং সব মানুষ জেনে নিল কলিতে সন্ন্যাস নেই। আরে কলিতে যদি সন্ন্যাস না আছে তাহলে শঙ্করাচার্য সন্ন্যাস গ্রহণ করছেন কোথা থেকে? রামানুজাচার্য সন্ন্যাস গ্রহণ করছেন কোথা থেকে? শ্রীমন মধ্যাচার্য সন্ন্যাস গ্রহণ করছেন কোথা থেকে? বিষ্ণুস্বামী সন্ন্যাস গ্রহণ করছেন কোথা থেকে? নিম্বাদিত্যাচার্য কোথা থেকে সন্ন্যাস গ্রহণ করছেন যদি কলিতে সন্ন্যাস নাই? কলিতে যদি সন্ন্যাস নেই তবে শ্রীধর স্বামী সন্ন্যাস গ্রহণ করছেন কি করে? যদি কলিতে সন্ন্যাস নেই তাহলে প্রধানন্দ সরস্বতী পাদ গৌড়ীয় ত্রিদণ্ডী গোস্বামী তিনি কি করে সন্ন্যাস গ্রহণ করছেন? মানুষ তো ভুলে গেছে ব্যাপারগুলো, তাই এগুলো পুনরায় লোকলোচনে তুলে ধরেছেন সরস্বতী প্রভুপাদ। ঠিক এইরূপ ভাবে ধর্মকে ধর্ম বলে কেউ জানত না, প্রকারান্তরে ঘুরিয়ে ফিরিয়ে অধর্মকেই সে সময়কার লোক ধর্ম বলে বিশ্বাস করছিল, মানছিল। প্রাকৃত সহজীয় সম্প্রদায়, জাতিগোষ্ঠী সম্প্রদায় তারা উগ্রপল্টা কথাগুলো সব লোককে শিখিয়ে যাচ্ছেন, বুঝিয়ে যাচ্ছেন, ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। কিরকম? যেমন এই কলিতে সন্ন্যাস নাই বলে দিলেন। কোন সন্ন্যাস নাই? কর্ম সন্ন্যাস নিষেধ আছে, জ্ঞান সন্ন্যাসী তো শঙ্করাচার্য স্বয়ং, কিন্তু সেটা নির্বিশেষবাদ। ভক্তি সন্ন্যাস যেটা সেটা তো নিষিদ্ধ হয়নি শাস্ত্রে। এ সম্বন্ধে শাস্ত্রের বিভিন্ন জায়গায় আলোচনা রয়েছে। কৃষ্ণ দৈবায়ন বেদব্যাস যে বেদের ব্যাখ্যা দিয়েছেন এবং বেদের যে ব্যাখ্যা গ্রন্থ উপনিষদ তার মধ্যেও সন্ন্যাসের কথা রয়েছে। সন্ন্যাস উপনিষদ বলে উপনিষদ আছে, দুনিয়ার লোক সব থেকে সব জেনে আবার অজ্ঞান হয়ে থাকলো। যে জিনিস সরস্বতী প্রভুপাদ দান করেছেন তার তুলনা নাই, সে কথা বুঝবার কেউ নাই যে কথা বলতে এসেছেন, সেটা তার মুখেই শ্রীমুখেই ব্যক্ত হয়েছে বহু পরে শেষের দিকে। সেখানে তিনি বলছেন যে কথা বলতে এসেছিলাম সে কথা বলতে পারলাম না, বলার সুযোগ হলো না, ঘর ঝাড়ু দিতে দিতেই সময় চলে গেল, ঘর সাজাবো কি করে, সাজাবো কখন? তত দুঃসঙ্গমস্ত্রীজ্য সৎসুসজ্জিত বুদ্ধিমান, দুঃসঙ্গ ছাড়ো সাধুসঙ্গ গ্রহণ করো, এই দুঃসঙ্গ ছড়াতে ছড়াইতেই সময় চলে গেল। এদের সাধুসঙ্গ গ্রহণ করাবার কথাটা
আর বলা হলো না। আর সাধন ভোজন কাকে বলে তা এদের ঠিকানো গেল না, শোনাই নাই। ঠিক এরকম ধরনের কথা শ্রী চৈতন্য মহাপ্রভুকেও অদ্বৈত প্রভু জানিয়েছিলেন সংক্ষেপে ভঙ্গিতে। বাউল দিয়ে কপিও আউল আটে না বিকায় চাউল, কথাটা এইভাবে আছে। হাটে আর বিক্রি হচ্ছে না, যে জিনিস দিতে এসেছি এসেছিলাম সে জিনিস দেওয়া গেল না, পাত্র নেই, সুপাত্র নেই। কথাগুলো এইভাবেই প্রচারিত আছে। জগতের লোক যে চিন্তা ভাবনা নিয়ে আছে, যে ভগবাদ নিয়ে আছে, সেই ভগবাদের কথা নূতন করে আর বলে লাভ কি? সেই ভগবাদকে ছাড়াতে হবে, ত্যাগবাদে আনতে হবে। ত্যাগাত শান্তি গণান্তরম, সেই কথা বলছে সব শাস্ত্রে, সমস্ত রকম ধর্মের মীমাংসা গ্রন্থে, স্মৃতি গ্রন্থে ওইটাই শেখানো আছে। প্রবৃত্তি রেশা ভূতানন্দ নিবৃত্তিত্ব মহাফল, কথা শেখানো হয়েছে। প্রবৃত্তি মার্গে শান্তি নাই, স্বাস্তি নাই, নিবৃত্তি মার্গে শান্তি আছে, স্বাস্তি আছে। এই নিবৃত্তি মার্গ কি সেটা বুঝালেন সরস্বতী প্রভুপাদ। সাধারণ মানুষ মনে করে সংসার থেকে কিছু ত্যাগ স্বীকার করলেই বোধ হয় সব হয়ে গেল, তা নয়। মনের প্রাণে জেনে নিতে হবে, বুঝতে হবে এই সংসারের যে জিনিস চলছে বিচার, এগুলো সবই ক্ষয়িষ্ণু ধ্বংসশীল। এই বিচারে আমাদের কোনো কল্যাণ হবে না, সেই ভাবটা চাই সবসময়। সংসারে যারা আমরা বাস করছি, বুঝি চাই নাই বুঝি, বলছেন আমরা কৃষ্ণ প্রত্যর্থে অকিল ভোগ ত্যাগ করব, কথাটা এই ভগবত প্রত্যর্থে, তা নাহলে সবটাই আমাদের বন্ধন হয়ে যাচ্ছে। বন্ধন থেকে মুক্ত হতে গেলে, মুক্তি লাভ করতে গেলে সেখানে বলছেন ওটা প্রসেস প্রসিডিওর ঘুরিয়ে দিতে হবে। বর্তমান বিশ্বে যা চলছে ভগবান এ মোড় ঘুরিয়ে দিতে হবে। ত্যাগবাদ মানে আমি বা আমরা সবাই মিলে এ সংসারে ভগবত প্রতি কামনায় ভগবত প্রত্যর্থে কর্মাচরণ করব। এই শিক্ষা কেউ বোঝে না, বুঝছে না। আমি যখন নিজের জন্য কিছু করি, আমার সম্পর্কিত কিছু আত্মীয় স্বজন তার জন্য কিছু করি, আমার জন্মান দশায় হয়ে যায়। ঘুরি ঘুরি উদাহরণ গীতা ভাগবতের শাস্ত্রে রয়েছে। কিরকম? আমাদেরই দেশের একজন রাজা, নাম তার ভরত মহারাজ। সাধন ভজন করেছেন তিনি, অত্যন্ত ধার্মিক রাজা, সত্যযুগের কথা। তপস্যা করতে গেছেন, পঞ্চাশ ঊর্ধ্ব বনাঙ্গব্রজে শাস্ত্রে রয়েছে, 50 বছর বয়স হয়ে গেলে তখন সংসার ছেড়ে ভগবত সাধন ভজনে প্রবৃত্ত হও আদেশ রয়েছে। তিনি ঠিক সেই রকম করে পুত্রকে বসিয়ে দিয়েছেন সিংহাসনে, ব্যাস প্রব্রজ্জ অবলম্বন করলেন। তমসা নদীর তীরে সেইখানে এসে তপস্যা করতে লাগলেন, কিন্তু পড়ে গেলেন এক মৃগের শিশুর পাল্লায়। সব ভুলে যাচ্ছেন তিনি, তার অন্তিমকাল ইন্তেকাল এসে উপস্থিত হল। মহারাজ ভরত তখন ভগবানের নাম ভুলে গেছেন, তখন ওই হরিণ শিশুর চিন্তা হচ্ছে সেই অবস্থায় তুমি দেহত্যাগ করলে, কি দুর্ভাগ্য! কোথায় ভগবানের সাধন ভজন, কোথায় ভগবানের নাম, আর কোথায় হরিণ হরিণ চিন্তা! গীতার মধ্যে রয়েছে, আপনারা পেয়েছেন, যেন যেন বাপি স্মরণ ভাবং তজত্তন্তে কলেবরম তং তমেব ইতি কৌন্তেয় সদা তদ ভাবলাভিত। মানুষ মরবার সময় যে চিন্তা নিয়ে মরবে সেই রকম ভাবে সে জন্মগ্রহণ করবে। মৃগ শিশুর চিন্তা করতে করতে ভরত মহারাজ প্রাণত্যাগ করেছেন, সুতরাং মৃগ হয়ে জন্মগ্রহণ করেছে। ভয়ঙ্কর ব্যাপার এই অমোঘ আইন সকলের জন্য, কারো প্রতি একটু অল্প প্রযুক্ত হবে আর কারো প্রতি একটু বেশি করে প্রযুক্ত হবে তা নয়, আইন সকলের জন্য এক। অন্তকালে স্মরণ মুক্ত কালে বরং প্রজাতি তজন দেহ সজাতি পরমাঙ্গতি, তাহলে মৃত্যুর সময়ের অন্তিম কালে যদি আমি ভগবানের কথা স্মরণ করতে পারি সৌভাগ্য আমার। এই জন্যে সাধন ভজন প্রচেষ্টা, এই জন্যে নাম ভজন প্রচেষ্টা, এই জন্যে ভগবত কথা অনুশীলন, এই জন্যে ভগবানের নাম অনুশীলন অভ্যাস যোগের কথা। সুতরাং বুঝতে আমাদের বুঝতে হবে অবস্থাটা, মানুষ বুঝছে কোথায় তাদের ভালো, আত্মকল্যাণটা বুঝছে কি করে তারা, সে চিন্তাটাই নেই নাই না। শাস্ত্র বলছেন, সাধুগুরু বৈষ্ণব বলছেন, আচার্যবর্গ বলছেন, গুরু গোস্বামীগণ বলছেন যে পজিটিভ সাইড চিন্তা করো, নেগেটিভ সাইড চিন্তা করে লাভ নেই। পজিটিভ সাইড মানে ফিক্সড ডিপোজিট জমার ঘর চিন্তা করো, কোন দিকে এই অতমায়া গুলো তাদের দরকার ছিল না, কিন্তু সাধু সন্তদের একটা স্বভাব আছে তো, মহারাজ চরণা মৃণাং গৃহীণাং বিনচেত সাম মিশ্রেও সায় ভগবান নন্যতা কল্পতে করছি। তাদের এই প্রচেষ্টা জীব কল্যাণের জন্য, সেজন্য এটা তাদের স্বভাব, এটা না করে তারা পারবেন না। মহন্ত স্বভাব এই চারিতে পাওয়ার, নিজ কার্য নাই তবু জান পরের ঘর, নিজের দরকার নেই কিন্তু তাকে ভগবানের কথা বলতেই হবে, জানাতেই হবে, তাহলে তার দোষ ত্রুটি হয়ে যাবে, এই চিন্তাভাবনা রয়েছে। এই চিন্তাভাবনা আমাদের সকলেরই দরকার। আচার্য শঙ্করপাদ বললেন কি, কাত অবকান্তা কত্তে পুত্র সংসার ইয়ম অতীব বিচিত্র জিজ্ঞাসায় বলে আমি কে, আমায় কোথায় ছিলাম, কি করতে এখানে এসেছিলাম, কৃষ্ণ ভোজি বার্তারে সংসারে আইনি, কিসে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, কই করছি না তো সে কর্তব্য দায়িত্ব পালন করছি না, এইটা শিক্ষাচ্ছেন শাস্ত্র। ওইটা চিন্তা করো, সংসারে থাকতে গেলে বাঁচতে গেলে দগ্ধর আছে, খাবার কিছু তাকে দিতে হবে, অন্ন ব্যঞ্জন আদি কিছু দিতে হবে তাকে, লজ্জা নিবারণের জন্য এক কেজি কাপড় পরতে হবে, মাথা বুঝবার জন্য একটা পর্ণকুটির প্রয়োজন, সবাই জানে, সবাই বোঝে, কিন্তু সাধন ভজন তো কেউ বোঝে না। কেন এলাম আমি, কি করছিলাম, কি করতে এলাম, কি করছি, কি করে গেলাম, ঠিক এই চিন্তাগুলো শাস্ত্র আমাদের জানিয়েছে। শাস্ত্র বলতে বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, এসব শাস্ত্র জানিয়ে এই তথ্য, সব জায়গায় একই কথা,
universal truth, axiomatic truth, absolute truth.
একই কথা সব জায়গায়,
কেন বক্তব্য বিষয় এক,
বক্তব্য বিষয় দুরকম নয়।
যা কিছু করো ভক্তের আনুগত্যে, ভগবানের আনুগত্যে করো, এই হল শিক্ষা। সেই শিক্ষা দিয়েছেন সরস্বতী প্রভুপাদ, তার চরম শিক্ষা দিতে এসেছিলেন। কিন্তু সেই শিক্ষা জগৎ নিতে পারবে না, নিতে পারছে না, তারা অধিকার পায়নি, অধিকারী হয়নি, সেই জন্যই তাদের দুঃখ। যা বলবার দরকার ছিল বলতে পারলাম না, তাই চলে যাচ্ছে দুঃখের কথা। যে কথা আমাদের বাস্তব সত্য, চরম সত্য, সে কথা সাধু মহাজন ছাড়া কেউ বুঝবেন না। তাদের মনের কষ্টটা কি করতে এসেছিলাম আর কি করছি আমরা, এটা ওদের নোটিশে আছে, সাধু সম্পদের নোটিশে আছে। তারা তাদের এটা করে যাচ্ছেন, কিন্তু দুনিয়ার লোক, জগতের লোক তো শিক্ষা নিচ্ছে না, নিতে পারছে না। তারা তো যে টিমিরে সে টিমিরে থেকে যাচ্ছে। শাস্ত্র এই কথা লক্ষ্য করেই বলছেন, উপনিষদেও কথা আছে, এটা গীতার মধ্যেও ব্যাখ্যা রয়েছে। এই ভগবত তত্ত্ব অনুশীলন করবার উপদেশ দেওয়ার লোক নেই। আবার এইটা নিয়ে সাধন ভোজন করবে লোকে, সেগুলো মানুষও করতে নাই, ভেরি রেয়ার, খুব কম, নাই বললেই হয়। আশ্চর্য বক্তা কুশলানুষ্ঠা সরস্বতী প্রভুপাদ তোলপাড় করে দিলেন দুনিয়াটাকে, প্রচার তার বহু বহু সন্ন্যাসী বিভিন্ন জায়গায় পাঠিয়ে পাঠিয়ে সব এই সনাতন ধর্ম প্রচার করেছেন, বিদেশেও এসব জিনিসগুলো জানিয়েছি। এই করো তোমরা, দুনিয়া যেভাবে চলছে সেভাবে চললে হবে না, কিছুই হবে না, কোনো লাভই হবে না, শুধু কেবল বন্ধন দশা। মুক্ত দশা কি তাই মানুষে বোঝে না, মুক্তি কি জিনিস তাও বোঝে না। মুক্তি পেয়ে গেলে আরো কত কর্তব্য দায়িত্ব আছে, সাধারণ মানুষের ধারণা, আরে মুক্তি পেয়ে গেলাম তো সব হয়ে গেল। ভক্তকে দিদি যাচ্ছেন ভগবান, এই নাও মুক্তি নাও, ভক্ত বললাম না ঠাকুর সব দরকার নেই। কেন দরকার নেই তোমার, ওইটা যদি তুমি দিয়ে দাও তাহলে আমি তোমাকে ভুলে যাব। প্রকৃত ভক্ত এতই সাবধান, এত কথা কেয়ার করবে, দরকার নেই মুক্তি চাইনি। কি চাই তোমার, তোমার চরণে আমার ভক্তি থাকে এটা দাও, আমি তোমাকে না ভুলি, আমি আমি সেবা করতে পারি তোমার, এটা প্রাকৃত জগতের কোনো কামনা বাসনা নয়। এটা ভগবত ভক্তি প্রার্থনা করা, ভগবানের সেবা প্রার্থনা করা, তার কাছে থেকে নিত্যকাল সেবা করার অধিকার যাচনা করা, এটা প্রাকৃত জগতের কোনো কামনা বাসনা নয়, এটা চাইতে হবে আমাদের। আর ঠাকুরের কাছে এসে আমার ছেলেটা ভালো থাকুক, আমার মেয়েটা ভালো থাকুক, আমাদের সংসারের ঝগড়া বিবাদ মিটিয়ে দাও, সম্পত্তি কম আছে কিছু বাড়িয়ে দাও, অনেক মানবানুকম আছে এগুলো নিষ্পত্তি করে দাও, এই জাতীয় প্রশ্ন ঠাকুরের কাছে করতে নেই। ওরকম ধরনের এ রাখতে নেই প্রার্থনা, চাইতে যদি হবে ঠাকুরের কাছে, গুরু বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে, তাহলে ভগবত ভক্তি প্রার্থনা করতে হবে। ঠাকুর তোমার প্রতি যেন আমার শ্রদ্ধা থাকে, আমি যেন সাধন ভজন করতে পারি, আমি সংসারে থাকব কিন্তু সংসারে থেকে সব তোমারই কর্ম নির্বাহ করব, আমার নিজস্ব কিছু না। তুই চিন্তা পাবে তাহলে এই সেই সংসারের নাম হলো গড সেন্টার্ড সংসার, তা মায়ার সংসার নয়। এই হলো সাধুগুরু বৈষ্ণবের শিক্ষা, তারা তো এটা দিয়েছেন। তারপর সাধন ভজন সম্বন্ধে কোনো কংক্রিট আইডিয়া নেই আমাদের। সাধন ভজন কাকে বলে? এটা শুধু একটা ভাবাবেগ নয়, অন্তরদর্শন। অন্তরের অন্তঃস্তরে যে জিনিস রয়েছে সেটাই বহিঃপ্রকাশ, তার নাম সাধন ভজন। এটা লোক দেখানো কোনো ব্যাপার নয়। যদি কিছু দেখাতে হয়, পড়া দিতে হয়, গার্জিয়ানের কাছে পড়া দেবো, সেই গার্জিয়ান আমার নিয়ারেস্ট গার্জিয়ান হতে পারেন, সেই গার্জিয়ান আমার পার্ট টাইম গার্জিয়ান হতে পারেন, সেই টাইম আমার স্পিরিচুয়াল গার্জিয়ান হতে পারেন, সেই টাইম আমার প্রথম অথরিটি হতে পারেন। এই তো সাধু মহাজনের শিক্ষা। তা পড়া দিতে হবে তাদের কাছে, এই দুনিয়ার লোকের কাছে পড়া দেওয়ার কোনো অর্থ নাই। পড়া যদি দিতে হয় তাহলে এইসব গার্জিয়ানদের কাছে পড়া দিতে হবে। এসব বিচারের কথা, কে বুঝবে? কর্মজ্ঞান যোগ তপস্যা ভক্তি বোঝে না লোকে। কর্মজ্ঞান যোগাদিকে বলছেন স্টেপ, কিন্তু সিস্টেমটা হলো ভক্তি। পথটা কতগুলো সিঁড়ি নিয়ে পথটা হয়, সিঁড়িগুলো পথ নয়। পথ যদি বলে সিঁড়িগুলো আমার, কথা ঠিক আছে, কিন্তু সিঁড়িগুলো যদি বলে আমরাই পথ, হবে না কথাটা। সুন্দরভাবে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো আছে শাস্ত্রে। জীব ব্রহ্মৈকবাদ নিয়ে যারা চলছেন, জীব ভগবান একই, অত্যন্ত নাস্তিক, নরজ্ঞান। ভগবানের সঙ্গে কেউ সমান হবে? সর্বশক্তিমান ভগবান, ঐশ্বর্যেষ্ঠ সমগ্রস্বীর জ্যেষ্ঠ স্ত্রী জ্ঞান বৈরাগ্যসন্ন ভগবনা, সবৈশ্বর্যশালী যে দত্ত, তার সঙ্গে একটা মানুষ, ক্ষুদ্র মানুষ একটা, সে সমান হবে ভগবানের সঙ্গে? অদ্ভুত ব্যাপার। কিন্তু এইসব ধারণা মানুষের মধ্যে প্রিভেল করছে আজ। অত্যন্ত দুঃখের কথা, জীব শিব হবেন না। শিবের যে অধিকার ক্ষমতা আছে সাধারণ মানুষের, সেই ক্ষমতা শিব ঠাকুর বিশ্রাম করে হজম করেছে। একজন মানুষ বলবে আমি বিশ্রাম করছি? করুক না। ভাগবতের মধ্যে উদাহরণ দেওয়া আছে, অমৃত সেটা একজনের কাছে সেটা অমৃতেরই কাজ করবে, সেই অমৃত যদি আবার অন্য কেউ পান করছেন অনধিকারী ব্যক্তি, সেটা বিশেষ কাজ হচ্ছে। এটা উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো আছে। যে জিনিস অত্যন্ত উন্নতাধিকারী ব্যক্তি, তিনি যা নিয়ে ডিল করছেন ঠিক সেই জিনিসটা সাধারণ সাধকাধিকার ক্ষেত্রে নয়, প্রযুক্ত নয়, তার জন্য প্রেসক্রাইব হচ্ছে না। সব চিন্তা ভাবনাগুলি তো শাস্ত্র হয়েছে। বুদ্ধিকে সকলের জন্য একই খাদ্য নয়, একই খাবার নয়, রোগীর পক্ষে কি খাবার? বার্লি ওয়াটার, সাবু, যার পেট খারাপ হয়েছে, কিন্তু যার পেট ভালো আছে তার জন্য পুষ্পান্ন পরমান্ন খেতরান্ন এসব ব্যবস্থা। সকলকে সব দিতে হবে না তো, ভালো জিনিস দিলেও সেখানে অধিকার বিচার, নেওয়ার ক্ষমতা চাই, হজমের ক্ষমতা চাই। সাধন ভজন ক্ষেত্রে এটা বলবে সকলের ক্ষেত্রে সবটা নয়, সেখানে অধিকার বিচার আছে। কনিষ্ঠাধিকার আর উত্তমাধিকার রাখ না, মধ্যমাধিকার আর উত্তমাধিকার রাখ না, সবগুলো বিচার রয়েছে শাস্ত্রে। আমি কোনটা ছাড়ি কোনটা রাখি মুশকিল হয়ে গেছে। উন্নততম যে সাধন ভজনের যে অবস্থা, সে অবস্থা লাভ হলে তখন তো কথা, সত্তার আগেই তো সবাই ভগবান সেজে বসে আছে, ভগবান হয়ে বসে আছে। যদি আমি ভগবানই হয়ে গেলাম তাহলে আর ভগবান বলে চিৎকার করে লাভ কি আছে? আমি তো স্বয়ং ভগবান। তাহলে উপাসনা কোথায়, আরাধনা কোথায়, সাধন ভজন কোথায়, এই শব্দ কোথায় যাবে? যদি সেব্য সেবক ভাব একই হয় তাহলে তো আর সাধন ভজনের কোনো প্রয়োজন এখানে, পরিণাম করবার কোনো প্রয়োজন এখানে কিছুই করার দরকার নেই, কারণ আমি তো স্বয়ংই ভগবান। শাস্ত্রে যুক্তি দিয়ে এসব কথাগুলো বলছেন, সাধু মহাজন্ম এগুলো যুক্তি দিয়ে এসব কথাগুলো শেখাচ্ছেন। সব যদি এক হয়ে গেল ঠিক আর উপাসনা করবে, আমি তো ভগবান আর দুনিয়ার সব ভগবান, এখানে যত সব বসে আছে সব ভগবানের দল, ভগবতীর দল। এ যদি হয় এগুলো অত্যন্ত নাস্তিক্যবাদ এবং নরকগমনের প্রশস্ত সরণী। এই বিচার এসব শাস্ত্রে খণ্ডন করা আছে। উপাস্য উপাসক উপাসনা তিনটে জিনিস এক নয়, স্ট্যাটাস স্ট্যান্ডার্ড পৃথক পৃথক শাস্ত্রে বোঝানো হয়েছে। যেখানে উপাসক আছেন সেখানে উপাস্য আছেন, উপাসনাও আছে। জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা ভক্ত ভক্তি আর ভজনীয় বস্তু তিনটে তো এক না। সেবার দ্বারা ভগবানকে লাভ করা যাবে, আর সেবার শব্দই যদি উড়ে চলে গেল তাহলে কি হবে? দুনিয়ার লোকের সেবা যদি আমি করি বদ্ধ জীবে তাহলে সেখানে আমার রত দশ আস ভয়ঙ্কর ব্যাপার। মুক্ত জীবের সেবা যদি আমি করি তাহলে আমার মুক্তি আসবে। বিচার হলে যদি সেবা আমাকে করতেই হয় তাহলে মুক্ত জীবের সেবা করতে হবে, বদ্ধ জীবের সেবা করলে আমি বদ্ধ হয়ে যাব। উদাহরণ বহু তার উদাহরণ, তার এক নম্বর উদাহরণ ভরত মহারাজ, তিনি হরিণের সেবা করতে গিয়ে সাধন ভজন সব শেষ হয়ে গেল তার, মরবার সময় হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। কিন্তু তার সাধন ভজনের কিছু বল ছিল যে বল সাধারণ মানুষ আমাদের নাই, কিরকম সব কথা তার মনে আছে। তিনি জাতি স্মারক সব কথা তার মনে আছে। মৃগ জন্মেও আমি কি ছিলাম, আমি রাজা ছিলাম, আমি দেশের রাজা ছিলাম, এই অবস্থা, এটা তার মৃগ জন্মেও চিন্তা আছে। সেই জন্য তিনি কারো সঙ্গে মিশছেন না, আমিও শুনতে পারে পোকামাকড় না থাকে, দেখে দেখে তা ফেলছেন, পালকি দুলছে, ব্যালেন্স হারিয়ে ফেলছে পালকি, রাজার ভিতরে ঘষে মাথায় ঠক্কর খাচ্ছেন। তখন বলে ফেললেন, এ কোথা থেকে একটা বোকা হতভাগা মূর্খকে লাগিয়েছে তোমরা? ওই বলতেই পালকি ছেড়ে দিয়ে দাঁড়িয়েছেন পালকি। তখন বললে, কি ব্যাপার, আমি যেই বলে ফেললাম মূর্খ আর সঙ্গে সঙ্গে দেখি পালকি ছেড়ে দাঁড়িয়েছে, এ তো সাধারণ মানুষ না। তখন জিজ্ঞাসা করছেন রাজাকে, আপনি যে মূর্খ বললেন কাকে বললেন বলুন, মূর্খকে বলুন আর পণ্ডিত বিভাকে বলুন। তখন রাজা পালকি ক্ষমা ক্ষমা পালকি তিনি এনে হাত জোড় করে ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমি বুঝতে পারিনি। আপনি যে একজন সাধু মহাপুরুষ বুঝতে পারিনি, আমায় ক্ষমা করুন, আপনি আমাকে উপদেশ করুন কে মূর্খ কে পণ্ডিত। কথা সেখানে আলোচনা হচ্ছে, বলছেন কি সেখানে কো মূর্খ, দেহাদ্যহং বুদ্ধি, এই জড় শরীরে যার আমি আমার বুদ্ধি সেই লোকটা হলো স্টুপিড নাম্বার ওয়ান। কহ পণ্ডিতা, তখন বলছেন যার
আত্মজ্ঞান লাভ হয়েছে, তিনি হলেন পণ্ডিত। যিনি সমদর্শী তিনি পণ্ডিত, তিনি তত্ত্বদর্শী। তারপরে রাজাকে কৃপা করার ইচ্ছা তা মুখ খুলেছেন তখন, এর আগে পর্যন্ত মুখ খোলেননি। তিনি বললেন, রাজা আপনি তো দেশের রাজা, আপনি তীর্থ করতে যাচ্ছেন, এই নাকি তীর্থযাত্রার পরিপাটি? তাতে লোক সঙ্গে নিয়ে হবে না? হবে না, সব ছেড়ে যান। দু চারজন যদি ভগবত ভক্ত আছেন তাদের সঙ্গে নিয়ে যান, তাহলে আপনার তীর্থ দর্শন সফল হবে। বলেই দিচ্ছেন সেখানে তাকে, প্রভু গণে তৎপসানা জাতি নয়া নির্বপনাদ গৃহাদা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যে বিনা মহত্তাদর যে বিশেষণ। মহতের তাৎপর্য ধুলায় যদি বিচরিত হতে না পারেন তাহলে আপনার তীর্থযাত্রা সফল হবে না। কেন তীর্থ যাচ্ছেন, তীর্থ মানে কি জানুন আগে, শিখুন আগে, তারপরে তীর্থে যান। তীর্থফল সাধুসঙ্গ, সাধুসঙ্গে অন্তরঙ্গ শ্রীকৃষ্ণ ভজন মনোহর। তীর্থফল হলো সাধুসঙ্গ, যদি সেটা না হয় তাহলে তীর্থ যাওয়ার প্রয়োজন নাই, সেখানে গিয়ে পাপ সঞ্চয় করবেন না। একই কথা শ্রীমূর্তি সামনে রয়েছেন, আমরা সবাই মনে করছি ভাবছি শ্রীমূর্তিকে দর্শন করে নেব। অন্তর্জ্ঞানী হাসে, শ্রীমূর্তি বলছেন ও খুব ভাবির দেখি, সব জেনে নিয়েছে, বুঝে নিয়েছে না? হবে না। এসে যেমন প্রশ্ন, বাবা বা খুব চমৎকার মূর্তি তো, এই মূর্তি কোথাকার? কোথাকার? জয়পুরে মাখরানের মাখরানা পাথর? মা অষ্টধাতুর মূর্তি না কি ব্যাপার? না ইস্পাত পাথর দিয়ে তৈরি, কোনটা দিয়ে তৈরি? এটা হয়ে গেল তার বিগ্রহ দর্শন। সঙ্গে সঙ্গে ভগবান চুপ করে গেছে, আমাকে গালাগালি দিচ্ছে। ভগবান মনে মনে বলছেন, এটা আমাকে গালাগালি দিচ্ছে, আমি প্রাকৃত কিছু? আমি চেতন, জানি আমার হাত আছে, পা আছে, চোখ কান নাক মুখ সব আছে। আমি ভক্তের পারিজাত রূপ গ্রহণ করতে পারি, আমার পা আছে, আমি চলতে পারি, হাজার হাজার মাইল ধীরে ধীরে সাক্ষী দিতে পারি। আমি ভক্তের জন্য চুর চুরি করে রাখতে পারি, সব সামর্থ্য আছে। যখন ব্রজের গৌকুণ্ঠ যখন সেই ইয়ে করছিলেন, প্রবচন পূজা করছেন, তখন ভগবান নিজেই হাত বাড়িয়ে বাড়িয়ে সব নিচ্ছেন খাবার গুলো। আরে আমি তো প্রতিজ্ঞা করেছি শাস্ত্রে, সত্যং পুষ্পং ফলানত ইয়ং যমে ভক্তি আপ্রগচ্ছতি তদহং ভক্তি পরিচয়স্মামি পূজতাত্মনঃ। আমি অতি আদর যত্ন সহকারে আমার ভক্তের ভক্তি সে দেওয়া যে জিনিস, আমি এটা গ্রহণ করি। প্রমাণ দিচ্ছেন তিনি ক্ষত্রি মানে চন্দ্রী ব্রাহ্মণ। দেখো কোনো গণ্ডগোল যদি তোমাকে ক্ষতি দিতে হবে, ঠিক গণ্ডগোল বেঁধে গেছে দেশে ফিরে গিয়ে, ঠিক আছে, এই বিষয়ে আমাদের এক মহাজন সাক্ষী আছে, মহাজন নাম ঠাকুর মহাজন গোপাল। সেইখানে অত কষ্ট করে তুমি গেছেন ওখানে, যে বললেন ঠাকুর তখন সাক্ষী এনেছিলাম, এখন তো গণ্ডগোল হচ্ছে, তুমি একটু মীমাংসা করে দাও কি হবে, না তুমি একটু গিয়ে সাক্ষী দাও। বলো কি প্রতিমা কখনো কথা বলে? তখন আর উল্টো কথা বলছেন, প্রতিমা কখনো কথা বলে? শুনেছো কোনদিন? হ্যাঁ শুনেছি। প্রতিমা যদি কথা না বলে তুমি আমার সঙ্গে কথা বলছো কেন? ধরেছেন পয়েন্ট, প্রতিমা যদি কথা না বলে তাহলে তুমি আমার সঙ্গে কথা বললে কেন? তুমি তো নিজেই ধরা দিয়ে দিয়েছো, তো প্রতিমা কথা বলে এবং আমার বিশ্বাস তুমি কথা বলো, কিন্তু সবই করো। অভক্তের কাছে তুমি ওটা দেখাও না, কিন্তু ভক্তের কাছে তোমার তারা কি চলবে না? রসস্থলী পরিত্যাগ করে কৃষ্ণ চলে গেছেন বাইরে, বেরিয়ে গেছেন, সেখানে দেখা যাচ্ছে কৃষ্ণ সেখানে নারায়ণ সেজে বসে গেছেন, নারায়ণ মূর্তিতে চার হাজার করে বলেছেন, আর সব গোপীদের সব দেখছেন নারায়ণ বসে আছেন,
নমো নারায়ণ আয়, নমো নারায়ণ আয়, সব বলে বলে সব
ক্রস করে চলে যাচ্ছে।
কিন্তু রাধারানী যখন এসছেন তখন আর চার হাত থাকলো না, দুহাত লুকিয়ে গেল আপনার থেকে, স্বয়ং খিলখিল করে হেসে উঠেছেন কৃষ্ণ। তার কাছে তো চালাকি চলবে না, সকলের কাছে চালাকি চলবে, চলবে না। ওখানে ভগবান ধরা দিতে বাধ্য হলেন, ওখানে আর চালাকি চলবে না তার। প্রত্যেকটি বিষয়ে এইরকম বিচার আছে, ভক্তের কাছে ভগবান ধরা দেবেন কিরকম ভক্ত তার আগে একটা বিশেষণ আছে। শুদ্ধ ভক্ত বিদ্ধ হলে হবে না, কর্মমিশ্রা জ্ঞানমিশ্রা যুবমিশ্রা হলে হবে না, শুদ্ধ ভক্তিমান শুদ্ধ ভক্ত কতটা আছে। তারপরে আবার গ্রেডেশন আছে, সাধারণ বিচারে বিধি নিষেধের মধ্যে যারা আছেন তারা একরকমের ভক্ত, রাগাত্মিকা রাগানুগা ভক্ত। তারপর ভক্তের সব গ্রেডেশন তো আছে, মাঝখানে কি আছে, ভাব ভক্তি আছে, পরে আছে প্রেম ভক্তি, সব গ্রেডেশন। সবগুলোকে এক যদি বলে দেয় তাহলে আমি নাস্তিক হয়ে যাই, তাহলে আমি ব্রহ্মবাদী হয়ে যাই, নির্বিশেষবাদী হয়ে যাই। কিন্তু ভগবানের তো বৈশিষ্ট্য আছে, উপাসনার বৈশিষ্ট্য আছে, ভক্তির বৈশিষ্ট্য আছে, সেটা তো মানতে হবে, শাস্ত্রে আছে তো ওটা। সব ভক্ত সমান বললে হবে না, যে যেন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিব জগে, বৈষ্ণবের কৃপা যাহে সর্বসিদ্ধি অবশ্য পাইব তবে। যে যেন বৈষ্ণব, ওই গীতার মধ্যে যেমন আছে যে যথামং সংস্থা, যে যথামং সংস্থা, যিনি যেমন ভক্ত তার প্রতি আমি সেই রকম ধরনের কৃপা করি। তারে যতটুকু সাধক সাধিকে করবে ততটুকুই ভগবান দেন, তার থেকে আর বেশি দেন না, দেন। তার স্পেশাল গ্রেস আছে, কিন্তু সে ভক্ত বিশেষের উপর, সকলের উপর এক না, ওটাকে স্পেশাল গ্রেস বলা হবে, ওটাকে হার্দিক কৃপা বলা হবে, ওটা জেনারেল নয়, সার্বজনীন নয়, স্পেশাল। সবকে সব রকম বর্ণনা করা আছে। এই সাধু মহাপুরুষগণ এরা এসে জগতে এমন কথাগুলো বুঝালেন যে কথা বলবার সময় নেই, বুঝাবার সময় নেই, সঙ্গে সঙ্গে ঘড়ি দেখিয়ে দেয়। কি করব, সাধন ভজন জিনিসটা কাল বলেছিলাম আলোচনা করতে করতে, যে এটা নিত্য সত্য ব্যাপার। এই জগতে তিনটে কাল আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। কিন্তু ধর্ম জগতে, সাধন ভজন জগতে, বৈকুণ্ঠ জগতে, সেখানে একটা কাল আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তন্মাত্র। এখানে স্লোগান শুনি আমরা, চলবে, আর বৈকুণ্ঠ বাণীতে আছে চলছে, নিত্যকাল চলছে। তাহলে আমার বক্তব্য আমি বলতে পারলাম না, সুযোগ পেলাম না, সময় পেলাম না, অধিকারী পেলাম না। ভয়ঙ্কর কথা, যে কথা আগেই হিট দিয়ে গেছেন, অদ্বৈত প্রভু মহাপ্রভুকে জানিয়ে দিচ্ছেন, যে কথা তুমি দিতে এসছো সে কথা জগতের লোক বুঝলো না, অধিকন্তু আরো অপরাধ করে ফেলছে। মহাপ্রভু সেজন্য নিজে একটা কৌশল করলেন, কি এরা তো বুঝছে না কিছু অবুঝ, তাই এদের বুঝবার জন্য একটা কিছু ব্যবস্থা নিতে হবে। কি, তিনি যখন গোপি গোপি করে চিৎকার করছেন তখন ওরা বলছে এই লোকটা পাগল নাকি, মহাপ্রভুকে বলছে। তখন মহাপ্রভু চিন্তা করলেন যে এদের কিছু কল্যাণ করতে হবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, কিভাবে করব। তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস বুদ্ধিতেও এরা যদি আমাকে সম্মান করে, প্রণাম করে,
তার এদের কল্যাণ হবে। আমি তো উপরওয়ালা গার্জিয়ান, আমি তো সন্তানদের কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু এরা তো উল্টোপাল্টাই করছে, করে যাচ্ছে। সেজন্য তিনি ব্যবস্থাটা ওই রকম দিলেন, দেবতা প্রতিমান পরীক্ষা যেদিন চাই বছর জন্মে নেন, নমস্কার না করবে উপবাসীন অশুদ্ধ। দেবতাকে দর্শন করে, শ্রীগ্রহকে দর্শন করে যদি কেউ প্রণাম না করেন তার পানিশমেন্ট আছে, শুনেছি লেখা আছে। দেবতাকে দর্শন করে যদি কেউ প্রণাম না করেন, দণ্ডবোধ প্রণাম না করেন, ত্রিলণ্ডী জ্যোতি সন্ন্যাসীকে দেখে যদি কেউ প্রণাম না করেন, তাহলে ভীষণ খতরা, ভীষণ ক্ষতি, নরকগাম হবে, এমন পানিশমেন্ট, একবার মানে চরম, এর থেকে আর পানিশমেন্ট হয় না কিছু। নাস্তিক যে যত হচ্ছে সংসারে তার সেই রকম পরিমাণে পানিশমেন্ট। গীতার মধ্যে আমরা আপনারা পড়েন, গীতার 16 চ্যাপ্টার 16 অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, তার মধ্যে কি আছে ভগবান বলছেন, যারা নাস্তিক, যারা আমার স্বরূপকে মানে না, যারা আমাকে বিশ্বাস করে না, আমার ভক্তকে বিশ্বাস করে না, ভক্তি দেবীকে বিশ্বাস করে না, তাদের কি ব্যবস্থা বলছেন না, অনাহং বিষতক্রান সংসারেষু নরাধমান সীতামি অশুভান আসুরিষু এব জনেষু আসুরিং জনিমাপন্না মুধা জন্মনি জন্মনি মাম অপ্রত্যয় কৌন্তেয় তত জানতি অবমান গতি। অধমা গতি আর কি আছে, সব থেকে খারাপ গতি নরক গতি। কি কষ্ট, যে কষ্ট দেখে নরক ঋষি থাকতে পারছেন না, কান্নাকাটি তাদের, স্পেশাল ব্যবস্থা নিচ্ছেন সেই কারাগারে, সেই মেয়ে নরকের নরকস্থ জীবগণের কষ্ট দেখে আমাদের হে রাজা, পরমধার্মিক রাজা, যিনি হরিনাম দিয়ে সবকে এ করে দিলেন, তখন সে আপনার যায় আর কি আমাদের বৈশ্বর ঠাকুরের কে যমরাজ, আর নরকে কেউ যাচ্ছে না হরিনাম করে, তখন তার প্রাইভেট সেক্রেটারি আর এ যমরাজ বলছেন এই না সব চাকরা জমা দিবে, আমার কোনো ডিউটি নেই আর, কোনো কাজ নেই তো, আমি বেঁচে বসে মাইনে খাবো কেন, চিন্তা করুন রুকমান্নত রাজা কত করুণাময় রাজা, আবার ধার্মিক কি এখন, তিনি বলছেন না একাদশী করি আমি সব এদের এ করব, সব তাপ কাটিয়ে দেবো, সব একাদশী করো, আমার রাজ্যে যদি একাদশী কেউ না করে তার গরদান যাবে, ভয়ঙ্কর ব্যাপার। আমাদের এই দেশে একজন ধার্মিক রাজা, তিনি ওইরকম অ্যানাউন্সমেন্ট দিলেন কি, যদি হরিনাম না করে যদি তোমরা খাও তাহলে পাপ স্পর্শ করবে তোমাদের, তার শাস্তি তোমাদের ভোগ করতে হবে। রাজা এই রাজার ভয়ে যে খাওয়ার আগে দুবার হরিনাম করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে নেয়, অন্তর থেকে তো কেউ বলে না, ওই বাইরে বলতে হয় তাই বলে, কথা তো খাওয়া যাবে না, অন্তর থেকে বলতে হবে, তবে তো হবে।